exclusively on FusionBD.com.
Sunday Suspense. Shudumatro Mirchi 98.3 te.
বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য জগদীশ গুপ্তের লেখা গল্প পয়োমুখম এর উপর আধারিত শুভস্য শীঘ্রম। জগদীশ গুপ্ত, পুরোনাম জগদীশচন্দ্র সেনগুপ্তর, জন্ম 1886 সালে অবিভক্ত বাংলার কুষ্টিয়ায়। কবিতা লেখা শুরু করেন সুরেন্দ্রনাথ কলেজে ছাত্র হিসেবে। সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ 1904 সালে পেইং গেস্ট গল্পের মাধ্যমে। আজকের গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত নির্বাচিত রহস্য রোমাঞ্চ বইটি থেকে। গল্প পাঠে আমি দীপ। শুরু হচ্ছে শুভস্য শীঘ্রম। কবিরাজ শ্রীকৃষ্ণকান্ত সেন শর্মা শাস্ত্র শেখাচ্ছিলেন তাঁর ছেলে ভূতনাথকে। ভূতনাথ আয়ুর্বেদ শাস্ত্র পড়তে শুরু করেছে, কিন্তু পড়াশোনায় তেমন আগ্রহ বা ভক্তি কোনোটাই তার নেই। মাঝে মাঝে সে ঠোঁট উল্টে বিশ্রী মুখ করে ব্যাকরণের দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকে। ভূতনাথের মেধা কোনোদিনই তার বাবার গর্ব হয়ে ওঠেনি। মেধা মানুষের পৈতৃক সম্পত্তি নয়, আর ভগবান সকলকে সমান মেধা দেনও না। ভূতনাথ 16-17 বছর বয়স পর্যন্ত কোনো মতে স্কুলে কাটিয়েছিল। সেখানে সে সবচেয়ে সহজ বিদ্যা আয়ুর্বেদ শাস্ত্র পড়তে বদ্ধপরিকর হয়নি, রাজি হয়েছিল। সেই দিনই কাঠের সিন্ধু খুলে কৃষ্ণকান্ত তার শাস্ত্রের পুঁথি রোদে দিলেন। ভূতনাথ এইসব পুঁথি খুব ভালোভাবে চেনে। উঠোনে পিঁড়ির ওপর রোদে সেগুলোকে দেখে সে আর যাই হোক খুশি হল না। পুঁথিগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ভূতনাথ বলল,
ওফ, কবরেজি পড়তে গেলে বুঝি এত মোটা মোটা বই পড়তে হয়? সত্যি বাবা, বাবা সবেতেই বাড়াবাড়ি। তার
কথাটা কানে যাবার পর কৃষ্ণকান্ত একবার আর চোখে ভূতনাথের দিকে তাকালেন। তারপর গিন্নিকে গম্ভীর হয়ে বললেন,
তোমার ছেলের বুদ্ধি যা, শেষ পর্যন্ত বলদ দিয়ে টানাতে হবে দেখছি।
কৃষ্ণকান্তের স্ত্রী মাতঙ্গিনী বললেন,
কেন, ভূত কি করলো আবার?
আয়ুর্বেদ শাস্ত্র খাঁটি সংস্কৃত ভাষায় লেখা। আগে সংস্কৃত ভাষা না শিখলে আয়ুর্বেদ শিখবে কি করে শুনি?
ভূতনাথ মনে মনে বলল,
কচ্ছু।
কৃষ্ণকান্ত অন্তর্যামী নন, তিনি ছেলের কথা শুনতে পেলেন না। তিনি গিন্নিকে বলতেই থাকলেন,
সংস্কৃত বুঝতে হবে আগে, তার জন্য অনেক কিছু পড়তে হবে, জানতে হবে, এসব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গুরুত্বপূর্ণ কথার কতটা ছেলের কানে গেল জানা নেই। ভূতনাথ ঘাড় গুঁজে দাঁড়িয়েছিল, বাবার কথা শেষ হতেই নিজের কাজে চলে গেল। ভূতনাথ অবশ্য মাঝে মাঝেই মায়ের কাছে নালিশ করে,
তোর ভাল লাগে না, এই গাছের পাতা, ও গাছের মূল, এটা ছাল, ওটার কুড়ি, এই নিয়ে তো কবরেজের কারবার, তার জন্য সংস্কৃত পণ্ডিত হতে হবে নাকি?
বলতে বলতেই অত্যন্ত মানসিক ক্লান্তির লক্ষণ প্রকাশ পায় তার শরীরে। তার মা মাতঙ্গিনী বলেন,
আমি তো কিছুই জানি না রে।
যাই হোক, শাস্ত্র পাঠ চলতে লাগলো যথারীত। এই শাস্ত্র শিক্ষার ফল যাই হোক না কেন, উদ্দেশ্য একটাই, ছেলেকে কবরেজ বানিয়ে ছেলের দর বাড়ানো এই পণের বাজারে। হলো তাই, ভূতনাথের বিয়ে দিলেন তিনি। ছেলের বয়স তখন 17 বছর। স্ত্রী মণিমালিকা 9 বছরের নাবালিকা, আর পণ সর্বসাকুল্যে 700 টাকা। শুধু কোভরেজ হলে পরের ঘর থেকে অতগুলো টাকা আদায় হয় না। ছেলের বিয়ের আগে কৃষ্ণকান্ত একটা বুদ্ধি ঘাটালেন, বাজারে খবর ছড়িয়ে দিলেন,
ভূতনাথ কলকাতার বিখ্যাত প্রবীণ কবিরাজ শ্রী গোলকৃষ্ণ দত্তগুপ্তের প্রিয়তম ছাত্র, অত্যন্ত মেধাবী।
তিনি আরো বললেন,
2-3টে পাশ করা ছেলের মূল্য এখন মাসিক 20-22 টাকার বেশি নয়। আয়ুর্বেদের দিকে দেশের মানুষের টান ফিরছে আবার, সুতরাং পশার দাঁড়িয়ে যেতে দেরি হবে না, দু তিন বছরের ব্যাপার মাত্র।
তাই পন 700 টাকা। কৃষ্ণকান্ত নিজে দাঁড়িয়ে থেকে ভূতনাথকে দিয়ে ওষুধ তৈরি করান, তেল, ঘি, রসায়ন, আরো কত কি, নানা রোগে নানা ওষুধ। কৃষ্ণকান্ত রোগী দেখতে গেলে ছেলেকেও সঙ্গে নিয়ে যান, পথে আসতে আসতে রোগের লক্ষণ কারণ কিভাবে সারবে সব বুঝিয়ে দেন। ভূতনাথও গাছগাছড়া ফলমূল চিনেছে কিছু কিছু, তাদের গুণাগুণ প্রয়োগ কৌশলও শিখেছে কিছু কিছু। ভূতনাথের স্ত্রী মণিমালিকা, মানে মণি, সেই ছোট্টটিই রয়েছে। বরের সঙ্গে তার ভাব হয়েছে কিছুটা। ভূতনাথ মণিকে রাগায়, কাঁদায়, আবার খিলখিল করে হাসায়ও। মাঝে মাঝে মণি যখন বাপের বাড়ির কথা ভেবে মুখ ভার করে থাকে, তখন তাকে আড়ালে ডেকে বলে,
শোনো, এইটা কিন্তু তোমার নিজের বাড়ি।
কিন্তু অবুঝ মণি, ছোট্ট মেয়ে মণি, এত কিছু বুঝতে পারে না, বলে,
দেখ এটা তো তোমাদের বাড়ি।
ভূতনাথ বলে,
হা তা তো বটেই, কিন্তু তুমি যখন বড় হবে তখন বুঝবে এটাই তোমার বাড়ি, তারপর তোমার ছেলে পিলে হবে।
মণি এবার লজ্জা পেয়ে হাসে, বলে,
দেখ।
ভূতনাথের ছোট ভাই দেবনাথ ঘরে ঢুকে বলে,
তুমি বহুদিনা ছাই, বললাম দুটো আম ছাড়াও নুন লঙ্কা মেখে খাই, তখন দিলে না, আর এখন দাদার সঙ্গে সোহাগের হাসি হচ্ছে।
মণি হাসতে হাসতে বলে,
বেশ বেশ চলো দিচ্ছি গে।
মণি লাফিয়ে উঠে রান্নাঘরে যায়। এই মণির জ্বর হল, উজ্জ্বল চঞ্চল মণি ম্লান হয়ে গেল। কৃষ্ণকান্ত নাড়ি দেখে ওষুধ দিলেন, বললেন,
বৌমা এই বড়িটা খেয়ে নাও, দেখবে আরাম হবে।
তাতে জ্বর ছাড়ল বটে, কিন্তু প্রাণ রক্ষা হল না। শেষ রাত থেকে শরীর খারাপ হতে শুরু করল মণির, মারাত্মক বমি, তারপর বেলা দুটোর সময় মণির নাড়ি ছেড়ে গেল। সিঁথি ভরা সিঁদুর নিয়ে, লাল পেড়ে শাড়ি পরে, আলতায় পা রাঙিয়ে, খেলার পুতুল একরত্তি মণি কাঠের আগুনে পুড়ে ছাই হয়ে গেল। মাতঙ্গিনী চোখের জল মুছে স্বামীর সামনে এসে দাঁড়ালেন, বললেন,
এ কি হয়ে গেল, তুমি কিছুই করতে পারলে না?
কৃষ্ণকান্ত বড় বিজ্ঞ, গিন্নির দিকে তাকিয়ে ভৌন কুচকে বললেন,
আরে কি মুশকিল, আমি আর কি করব, জম যে ব্যাধি পাঠায় তাকে আমরা দেখেই চিনি।
এসব চিকিৎসার কথা মাতঙ্গিনী বুঝতে পারেন না, তিনি চোখে আঁচল দিয়ে সেখান থেকে চলে যান। তবু মণির স্মৃতি ভোলবার নয়, মাতঙ্গিনীর মনে হয় এখনো যেন সে মাটিতে আঁচল লুটিয়ে উঠোন ময় ঘুরে বেড়াচ্ছে। মেয়েটা কেমন নিজের পেটের মেয়ের মতো পায়ে পায়ে ঘুরত। কাজে ভুল হলে মাতঙ্গিনী তাকে ধমক দিতেন, মণির মুখটা বিষণ্ণ হয়ে উঠত। আবার কিছুক্ষণ পরেই সব ঠিক, মাতঙ্গিনীর বুক ফেটে যায়। ভূতনাথও কাঁদল বিস্তর, সংসারে শোক তাপ আছেই, আবার ভগবানের ইচ্ছায় মানুষ সেই শোক তাপ ভুলতেও পারে। কিছুদিনের মধ্যেই মণির শোক কৃষ্ণকান্তের বাড়ি থেকে বিদায় নিল। ভূতনাথ আবার কবরেজি শিক্ষায় মন দিলেন, এদিকে কৃষ্ণকান্ত ছেলের জন্য পাত্রী পেলেন, ছেলের বিয়ে দিলেন, আবার বললেন,
শোনো, স্বয়ং শিব দুবার বিয়ে করেছিলেন।
কিন্তু সেই পাত্রী যে অশৌচ কাটবার 8 দিনের মধ্যে তিনি খুঁজে পেয়েছিলেন সেটা উল্লেখ করলেন না। ভূতনাথ বাবাকে বেশ ভয়ে ভয়ে বলল,
কিন্তু কিন্তু বাবা, বলছি যে এত তাড়াতাড়ি আবার বিয়ে করাটা কি ঠিক হবে? মানে
শোনো, গুরুজনদের কথা শুনতে হয়, তোমাকে যখন আমি বলছি বিয়ে করতে তখন বিয়ে করতে হবে, সব সময় মুখে মুখে তর্ক করো না, বোঝো না সোজো না, শুধু তর্ক করতে শিখেছ।
কৃষ্ণকান্ত চোখ রাঙিয়ে গজগজ করতে করতে বাড়ি মাথায় করলেন। অগত্যা ভূতনাথকে রাজি হতেই হল। এবার পণ ৫০০ টাকা। আগের বারের চেয়ে কিছু লোকসান হল। মনি মরে গিয়ে পাত্র হিসেবে ভূতনাথের মান নামিয়ে দিয়ে গেছে, তাই পণের টাকায় ২০০ খামতি হল কৃষ্ণকান্তের। কিন্তু বউটি এবার আরো ভালো, চমৎকার লক্ষ্মীশ্রী, নাম অনুপমা, মুখে সবসময় হাসি, একেবারে খেলা করছে। তার সুন্দর মুখের দিকে তাকিয়ে মাতঙ্গিনীর চোখের পলক পড়ে না। অনুপমা অবশ্য মনির মতো নয়, তার বয়স মনির চেয়ে বেশি, তাই বুদ্ধিও বেশি। তার কোনো কথা পছন্দ না হলে সে সঙ্গে সঙ্গে তার মনের ভাব জানিয়ে দেয়, বেশ কঠিন স্বরেই। সেদিন ভূতনাথ কবরেজির একখানা মোটা বই নিয়ে নাড়াচাড়া করছে, এখন সে কিছুটা বুঝতে পারে কোনটা বেশি হলে কোন নারী প্রকট হয়। অনুপমা তার পাশে এসে বসে, তারপর নাকশিটকে বলে,
ইস, কবরেজ পড়ে কি হবে শুনি?
ভূতনাথ বউকে বলে,
কেন, কবরেজি তো আজকাল বেশ মানের কাজ হয়েছে, আর পয়সাও তো।
তা জানি, কিন্তু কলকাতায় গিয়ে বসতে পারবে?
ভূতনাথ অপ্রস্তুত হয়ে বলে,
মানে এখানেই তো বেশ পয়সা আছে, আবার কলকাতা।
আমাদের সেই বনমালি কবরেজের মতো হবে তো, তার তো একখানা নেংটি ধরে জোটে না রোগী হিসেবে। আমরা তাকে বলি বকরেজ মশায়। ও বাবা,
বলি অনুপমা খিলখিল করে হাসতে থাকে। ভূতনাথের খারাপ লাগে, কবরেজিকে সে নিজেও বড় শ্রদ্ধার চোখে যে দেখে তা কিন্তু নয়, কিন্তু কবরেজি সে হবে, অদৃষ্টের লিখন তাই। অন্তত কৃষ্ণকান্ত ভূতনাথের জীবনটাকে এইভাবেই সাজিয়েছেন, এ থেকে মুক্তি নেই ভূতনাথের। তাই নিজের স্ত্রীর মুখে সেই কবরেজির প্রতি অবজ্ঞার কথা শুনে সে সত্যি বড় কষ্ট পায়। কিন্তু অনুপমা মনি নয়, অনুপমাকে ধমক দিলে সে ধমকের প্রতিধ্বনি যেভাবে ফিরে আসে সঙ্গে সঙ্গে, তা মূল ধ্বনিকেও ছাড়িয়ে যায়। অনুপমা অন্যদিকে মুখ ফিরিয়ে থাকে, ভূতনাথ চলে যেতে পা বাড়ায়। অনুপমা হঠাৎ জিজ্ঞেস করে,
আচ্ছা তোমার নাম কি রেখেছিলেন?
বাবা রেখেছিলেন।
তোমার নামের মানে তো মহাদেব, তাই না?
অনুপমা হেসে অস্থির হয়ে যায়। সামনে হাসির মুক্ত ধারা, অনুপমার লাল লাল গাল, ফোলা ঠোঁট, কিন্তু ভূতনাথ ঘেমে অস্থির হয়ে যায়। সে উঠে পড়ে, ধরা গলায় বলে,
আমি আসি এখন।
অনুপমা বলে,
কেন, কড়াইয়ে তাঁতে বেতার ওষুধ চড়িয়ে এসেছ বুঝি? তা যাও 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 যাও।
মাতঙ্গিনী ছেলের কাতর মুখ দেখে, মায়ের মনে ছেলের অন্তরের দুঃখ ১৬ আনাই এসে পৌঁছয়, মনটা তার ভেঙে যায় কষ্টে, কিন্তু কিছুই বলতে পারেন না তিনি। একদিন কৃষ্ণকান্ত প্রকাণ্ড একটা টাকার তোড়া সিন্ধুকে তুলে মাতঙ্গিনীকে ডেকে বলে,
এই যে শোনো, বৌমাকে বিশেষ যত্ন আত্তি করো, ওর লক্ষ্মীর অংশ প্রবল, এবার পাটে ২০০০ টাকা লাভ হয়েছে, বুঝেছ?
ভূতনাথের ভাই দেবনাথ সেখানে ছিল, মাতঙ্গিনী কিছু বলার আগেই সে বলে উঠল,
মনি বউই ভালো ছিল জানো তো, এটা কি এনেছো দাদাকে বিয়ে দিয়ে, ঘুরু তুলেই আছে দেবাত।
কি অসভ্য কথাকার!
কৃষ্ণকান্তের হাতের এক চড় খেয়ে দেবনাথের অনধিকার চর্চা বন্ধ হয়ে গেল।
কোথায় কি কথা বলতে হয় জানো না? জানো না বড়দের কথায় কথা বলতে নেই? অসভ্য, এবার থেকে যেন এটা মাথায় থাকে।
কৃষ্ণকান্তের বৌমার লক্ষ্মীর অংশ প্রবল হলেও তার লাভের টাকা পরের বছরই পাটের টানে বেরিয়ে গেল। অনুপমার জ্বর হয়েছে, জ্বর অল্পই, কিন্তু অনুপমা লাথি মেরে, কিল ছুঁড়ে, কেঁদে, বায়না করে, বাটি ছুঁড়ে, ওষুধপত্র ফেলে এমন কাণ্ড বাঁধিয়ে তুলল যেন লজ্জা সরম সহিষ্ণুতা বলে সংসারে কিচ্ছু নেই। তার কাছে ধমক খেলো না এমন লোক নেই। মাতঙ্গিনী ওষুধ দিতে এসে অকথ্য অপমানিত হয়ে গেলেন।
ওষুধ না বিষ, খাবো না আমি ওইসব বাজে ওষুধ, নিয়ে যাও। আমি যে একটু ভালো থাকি কেউ চায় না এখানে, কেউ চায় না এখানে, যাও।
ভূতনাথ চড় খেতে খেতে বেঁচে গেল।
সকলে মিলে আমাকে মেরে ফেলবার তাল করছো, বুঝি না কিছু আমি? হ্যাঁ বুঝি না, এখানে আর এক দণ্ড থাকবো না আমি, এই বলে দিলুম, বাপের বাড়ি চলে যাব, শিগগিরই খবর পাঠাও।
দেবনাথের দিকে তো সে পাই তুলে দিল। যাই হোক, অনেক তাণ্ডব দেখিয়ে অবশেষে অনুপমা জ্বর ছেড়েছে। সে ভাত খাচ্ছে আজ, তার পছন্দের সব রান্না হয়েছে। থালা সাজিয়ে নানা পদে তার খাবারের বন্দোবস্ত কৃষ্ণকান্ত নিজে দাঁড়িয়ে থেকে করিয়েছেন সব। সেদিন রাতে খাওয়া শেষ হলে তিনি বৌমাকে ওষুধ দিয়ে যান।
বৌমা, এই শোবার সময় এই ওষুধটা খেয়ে নিও, এই তোমার মাথার দিকে দেখে গেলাম, কেমন?
কিন্তু সেদিনই ভোর রাত থেকে বমি শুরু হল অনুপমার। তারপর বিকেল নাগাদ তার প্রাণটাও বেরিয়ে গেল। অনুপমাও মণিমালিকার পথ অনুসরণ করল। মণি মরেছিল বৈশাখের কাঁচা আম খেয়ে, অনুপমা মরল অজীর্ণ রোগের ওপর জেদ করে অতিরিক্ত গুরুপাক খাবার খেয়ে। মাতঙ্গিনী কাঁদলেন, ভূতনাথও কাঁদল। কৃষ্ণকান্ত প্রতিবেশীদের সামনে বারবার চোখ মুছে শোক চিহ্ন গোপন করতে লাগলেন। বললেন,
বড় জেদি একগুঁয়ে মেয়ে ছিল তাই।
ভূতনাথ একটা নতুন আঘাত পেল, মণির মৃত্যুতেও সে যেটা পায়নি। মণি তার যৌবনের সহচরী হয়ে ওঠেনি, সে ছিল তার খেলার সঙ্গী, স্নেহের বস্তু। কিন্তু অনুপমার নিরুপম রূপ ক্রমাগত তার বুকে এক আলোড়ন তুলল। অনুপমার সমস্ত অকারণ তাচ্ছিল্য ভূতনাথের মন থেকে বাষ্পের মতো উবে গেল। শুধু তার চোখের সামনে সেই উজ্জ্বল রূপ চির বসন্তের মতো যৌবন জলজল করতে লাগল, যার অভাবে ভূতনাথের ভূত, ভবিষ্যৎ, বর্তমান একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। ভূতনাথের পড়ার বই আলমারিতে উঠে গেছে, এখন সে পুরোপুরি কবিরাজ। তবে বিয়েতে তার আর কোনো ইচ্ছে নেই। এদিকে কৃষ্ণকান্ত ছেলের ব্যবহারে দিন দিন অসহিষ্ণু হয়ে উঠছেন। এভাবে আর কিছুদিন চললে সংসারের ওপর তার আর এতটুকু মার্জনার ভাব থাকবে না, এ ভয় তিনি স্পষ্টই দেখিয়ে দিয়েছেন। কৃষ্ণকান্ত ছেলেকে শুনিয়ে বললেন,
স্ত্রী কি এমন বস্তু যে একটি গেলে আর একটি গ্রহণ করা যাবে না? মরবে তো সবাই, দুদিন আগে দুদিন পরে, মূর্খ আর কাকে বলে? স্ত্রী মারা গেলে তার ধ্যানেই সারা জীবন কাটিয়ে দিতে হবে, এটা এটা কোন শাস্ত্রের কথা? মানুষ মরে বলেই তো পৃথিবীতে মানুষের স্থান হয়, নয়তো এতদিনে মানুষকে দলে দলে সমুদ্রে গিয়ে ঝাঁপ দিতে হতো, চত্ব সব।
কিন্তু এত কথা, ধিক্কার, অনুযোগ, অনুনয়ের পরেও ভূতনাথ নির্বিকার। সে বাবাকে বলল,
বাবা বাবা আমায় ক্ষমা করুন, বিয়েতে আমার আর রুচি নেই, আপনি আপনি বরং দেবনাথকে বলুন, সেই আপনাদের স্বাদ পূরণ করবে, আমায় ক্ষমা করুন বাবা।
কৃষ্ণকান্তকে এসব কথা বলাই বাহুল্য। তিনি জানেন তাকে কি করতে হবে, তিনি জানেন বড় ছেলের বিয়ে না দিয়ে ছোট ছেলের বিয়ে দিলে সেটা খুবই দৃষ্টিকটু হবে। বড় ছেলের দুটো বউ মারা গেছে। তারপর ছোট ভাইয়ের বিয়ে হলে ভূতনাথের জন্য পণের টাকা কমানো নিয়ে টানাটানি পড়ে যাবে। সুতরাং কৃষ্ণকান্ত প্রকাশ্যে বললেন,
বড় ভাই অবিবাহিত কিংবা বিপত্নিক থাকলে ছোট ভাইয়ের বিয়ে দেওয়াটা শাস্ত্র এবং লোকাচার দুইয়েরই বিরোধী, প্রচণ্ড অকল্যাণকর একটা ব্যাপার, এ তো নির্বোধও জানে।
দ্বিতীয়ত ভূতনাথের মায়ের স্বাস্থ্য ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। এই বাহানা দেখিয়ে ভূতনাথকে বললেন,
তোমার মায়ের শরীর দিন দিন খারাপের দিকে যাচ্ছে, তাতে তাকে এই বেলা একজন সহকারী না দিলে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, সেদিকটা একবার ভেবে দেখেছ? ছেলে হয়ে সেটা দেখা কি তোমার কর্তব্য নয়? এবার ভালোই ভালোই বিয়েটা সেরে ফেলো দেখি।
তৃতীয়ত, শ্মশান বৈরাগ্য যৌবনে হয়ে থাকলেও তাকে সারা জীবন আঁকড়ে থাকার কোনো মানে হয় না, এ কাজ গাধারাও করে না। চতুর্থত, যাক এগুলোই কি যথেষ্ট নয়? এক নাগাড়ে বাবার তাড়নায় মরিয়া হয়ে একদিন ভূতনাথ বলে দিল,
আপনি আপনি যা ইচ্ছে করুন।
আনন্দে হাসিতে কৃষ্ণকান্তের মুখ উজ্জ্বল হয়ে উঠল। পণ ও পাত্রী ঠিক করাই ছিল। দুদশ দিনের আগুপিছুতে কৃষ্ণকান্ত দুটো ঘি ঘরে এনে তুললেন, পণ 800 টাকা। ভূতনাথের তৃতীয় স্ত্রী বিনা পানির রং সুবিধের নয়, কালো। সুবিধের মধ্যে তার চোখ দুটো আর ভুরু দুটো, ভুরু দুটো টানা টানা, চোখ দুটো আবেশে ভরা। কৃষ্ণকান্ত স্ত্রীকে জিজ্ঞেস করেন,
আগো তা বউ কেমন হয়েছে?
মাতঙ্গিনী বলেন,
লক্ষ্মীটি।
কৃষ্ণকান্তের মনে পড়ে আগের দুটোর সম্বন্ধেও মাতঙ্গিনী এই কথাই বলেছিলেন। ভাই দেবনাথ অবশ্য খুশি, সে বলে,
এই বৌদি আসল বৌদি, আগের দুটো ভালো ছিল না, মানে প্রথমটা ছিল নেহাত ছোট, গরজ বুঝত না, তারপরেরটা ছিল বদমেজাজি, এইটে কথাবার্তায় আলাপে আদরে বেশ।
শুনে মাতঙ্গিনীর বুকে যেন একটা সুখের ছোঁয়া লাগে, কিন্তু পরক্ষণেই তিনি চমকে ওঠেন। সারা জীবন যাদের নিজের করে তুলেছেন তাদেরকেই অকালে বিসর্জন দিতে হয়েছে। ভূতনাথের মনের ভাব অবশ্য অন্য। সে প্রথম স্ত্রী মণিকে হাত ধরে টেনে নিত কাছে, তার ঘোমটা নিয়ে কাড়াকাড়ি করত, কত খেলা, কত আমোদ, কত কৌতুক। দ্বিতীয় জন অনুপমাকে সে দেখত লুকিয়ে আড়াল থেকে, তারপর হঠাৎ করে আসত সামনে। কিন্তু এই তৃতীয় জন বিনা পানি, এর কাছে সে আসে শান্ত হৃদয়ে। ঝড়ের পরে ঢেউ যেমন নিজে থেকেই থেমে যায় তেমন ভাবে। বিনা পানিও জানে স্বামী আগে দুবার বিয়ে করেছিলেন এবং দুটি স্ত্রী সুন্দরী ছিল, আর সে কালো। সে শাশুড়িকে বলে,
মা আমি যে কালো, আমাকে তো সুন্দর।
মাতঙ্গিনী তার মনের কথা টের পেয়ে যান। তিনি বৌমার গালে আদর করে বলেন,
মা আমার কালো, কিন্তু সে কালোতেই কেমন মানিয়েছে।
বিনা পানি হেসে বলে,
তুমি কিছু চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে।
মাতঙ্গিনী অবাক হয়ে যান, মেয়েটা বড় ভালো। তিনি আশীর্বাদ করে বলেন,
জন্ম এতে হও মা।
বিনা পানি শান্ত স্বভাবের মেয়ে, অথচ বুদ্ধি তীক্ষ্ণ। মাতঙ্গিনী অনুভব করলেন ছেলের মন বসেছে। এ বসায় সরবল নেই, উদ্দামতা নেই, বিক্ষোভ নেই, জয় পরাজয় নেই। এ বসা শুধু মধুর আত্মসমর্পণ। ভূতনাথের বসার হয়েছে, কিন্তু জিনিসপত্রের মূল্য ক্রমশ বাড়তে থাকায় সংসারে নেই নেই ভাবটা থেমেও থামে না। কৃষ্ণকান্তের নামে মাঝে মাঝে মানি অর্ডারে টাকা আসে, কে পাঠায় কেন পাঠায়
কে জানে। কৃষ্ণকান্ত সাবধানে লুকিয়ে সেই টাকা রেখে দেন। কিন্তু একদিন কিছুই লুকোনো রইল না। দূরের এক রোগীর লোক কৃষ্ণকান্তকে নিয়ে যেতে চায়। রোগ বড় কঠিন। কৃষ্ণকান্ত অত্যন্ত অনিচ্ছা নিয়ে পালকিতে চড়ে বসেন। পালকি কিছু দূর যেতে না যেতেই মানি অর্ডারটাও এসে পড়ে বাড়িতে। কৃষ্ণকান্ত নেই, অগত্যা ভূতনাথের হাতে গিয়ে পড়ে সেটা। বিনা পানির বাবা পাঠিয়েছেন 10 টাকা। ভূতনাথের বুদ্ধি এখন আগের মতো নেই, বেশ ধারালো হয়েছে। তার বুঝতে কোনো অসুবিধেই হল না যে গায়ের রং কালো হওয়ার অপরাধে বউয়ের বাবাকে মাসে মাসে জরিমানা দিতে হচ্ছে। আরো একটা ভয়ঙ্কর সন্দেহ একটু একটু করে ভূতনাথের মাথায় ক্রমশ দানা বাঁধছিল। কি কারণে অবশ্য এই অসহ্য সন্দেহ তৈরি হল তা তার নিজের কাছেই কঠিন হেয়ালির মতো। অথচ সন্দেহটা যে অমূলক নয় এই বিশ্বাসটা যেন ক্রমাগত স্পষ্ট হতে লাগল। কৃষ্ণকান্তের পালকি অনেক বেলায় বাড়ির উঠোনে এসে নামল। বিশ্রামের জন্য ভেতরে না গিয়ে বাইরের ঘরে ঢুকেই তিনি থমকে গেলেন। যেন চুরি করতে এসে অন্ধকারে একেবারে পাহারাদারেরই ঘাড়ে এসে পড়েছেন। ভূতনাথের কোলের কাছে 10 টাকা সাজানো আছে এবং তার শ্বশুরের নাম লেখা কাগজটাও রয়েছে। ভূতনাথ 10 টাকাটার দিকে তাকিয়ে বলল,
আমার শ্বশুর আপনাকে 10 টাকা কেন পাঠিয়েছেন?
কৃষ্ণকান্ত হঠাৎ রেগে গিয়ে বললেন,
তোমাকেই সাহায্য করেছেন। শোনো, অতি অমায়িক সজ্জন ব্যক্তি তোমার শ্বশুর। একটা চিঠিতে তোমার আর্থিক টানাটানির কথা আমি লিখেছিলাম, সেজন্যই বুঝি তিনি মেয়ে জামাইকে টাকা পাঠিয়েছেন।
বলতে বলতে কৃষ্ণকান্ত অমায়িক সজ্জনের পাঠানো 10টা টাকা তুলে নিয়ে গিয়ে ছেলের সামনে থেকে চলে গেলেন, যেন বেঁচে গেলেন। কিন্তু মানুষের কুকর্ম সহজে মুক্তি দেয় না। ভূতনাথের পিতৃভক্তি ক্রমশ নিঃশেষ হয়ে গেল। ভূতনাথের শ্বশুর আর টাকা পাঠান না। ভূতনাথই তাকে বারণ করে দিয়েছে। জামাইকে নিজের তরফে পেয়ে তিনি কৃষ্ণকান্তকে স্পষ্ট ভাষায় ধাপ্পাবাজ অর্থ পিশাচ না বললেও চিঠিতে যা লিখেছেন তার মানে সেই রকমই দাঁড়ায়। কৃষ্ণকান্ত ছেলের সাথে কথা বলা এক প্রকার বন্ধ করে দিয়েছেন। তার মতে
জন্মদাতা পিতার থেকে কন্যাদাতা পিতার সম্পর্ক আজ বড় হয়ে গেল। হ্যাঁ, তার স্বার্থ আরো বড় হয়ে গেল। অমন ছেলের মুখ দর্শন করতে চাই না,
ইত্যাদি ইত্যাদি। বেশ কিছুদিন হল বিনা পানির জ্বর। জ্বর অল্পই, কিন্তু মাতঙ্গিনীর বুকে কু ডাকতে শুরু করেছে। তিনি আকুলি বিকুলি করছেন, কেবল ঠাকুরকে ডাকছেন,
হে মধুসূদন রক্ষা করো, ঠাকুর রক্ষা করো।
ভয়ে চিন্তায় তিনি পাগল হয়ে যাচ্ছেন। আর দুটো এভাবেই মায়া কাটিয়ে চলে গেছিল, তাহলে কি এটাও? সেদিন সন্ধ্যের পর বিনা পানি একলা শুয়ে আছে। মাতঙ্গিনী এতক্ষণ তার কোলের কাছে বসেছিলেন, এইমাত্র তাকে ওষুধ দিয়ে সবে উঠে গেছেন এমন সময় কৃষ্ণকান্ত এসে দাঁড়ালেন, বললেন,
বৌমা কেমন আছো?
বিনা পানি শ্বশুর মশাইকে দেখে উঠে বসল।
ভালোই আছি বাবা।
খেয়েছো কিছু?
হ্যাঁ বাবা, খেয়েছি।
কখন খেলে?
এই তো এক্ষুনি খেলাম।
আচ্ছা, তবে কিছুক্ষণ পরে এই ওষুধটা খেয়ে নিও, কেমন?
বলতে বলতে ধুতির খুঁট থেকে তিনি ওষুধ বের করলেন।
জ্বর যদি আবার আসে শুধু শুধু কষ্ট পাবে, তার চেয়ে আগে থেকে সাবধান হওয়াই ভালো। এই খাটের পায়ের কাছে রইল তোমার ওষুধ, কাগজে ঢাকা, নিজেই উঠে খেয়ে ফেলো কিন্তু।
আচ্ছা বাবা।
ভূতনাথ কোথায় ছিল কে জানে। কৃষ্ণকান্ত ঘর থেকে বেরিয়ে যেতেই সে দৌড়ে ঘরে এসে ঢুকল।
বাবা এসেছিলেন দেখলাম, তিনি কি ওষুধ দিয়ে গেলেন নাকি?
হ্যাঁ, কেন?
বিনা পানি ব্যাপারটা ঠিক বুঝতে পারল না, শুধু বুঝল তার স্বামীর গলাটা আজ কেমন যেন অন্যরকম শোনাচ্ছে। কেমন একটা অদ্ভুত অস্থিরতা স্বামীর চোখে মুখে। বিনা পানি বিছানায় শুয়েও টের পেল ভূতনাথের ভেতরে কিছু একটা তোলপাড় করছে। ভূতনাথ জিজ্ঞেস করল,
তুমি খাওনি তো?
বিনা পানি প্রচন্ড অবাক হয়ে গেছে। স্বামীর এরকম ব্যস্ততার কারণ তার কাছে স্পষ্ট নয়। সে বলল,
না, কেন বলো না, কি হয়েছে?
সে ওষুধ কোথায়? কোথায়?
খাটের ওই পায়ার কাছে, ঢাকা আছে দেখো।
ভূতনাথ এগিয়ে গিয়ে ওষুধের পাত্রটা তুলে নিল, তারপর ঘুরিয়ে ফিরিয়ে দেখল সেই পাত্রটা। তার চোয়াল শক্ত হয়ে গেছে। মাথার ভেতরে একটা চিন্তা, একটা সন্দেহ জট পাকাচ্ছে, আর সেই সন্দেহের প্রভাবে তার সমস্ত শরীর কেমন যেন অবশ হয়ে আসছে। সে বুঝতে পারল তার হাত বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সে দেখল বিনা পানি কেমন অদ্ভুত বিস্ময় নিয়ে তাকিয়ে আছে তার দিকে। বিনা পানিকে কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়েই ওষুধ নিয়ে সে বেরিয়ে গেল ঘর থেকে। কৃষ্ণকান্ত কবিরাজ তাকিয়ায় ভর দিয়ে আধ শোয়া অবস্থায় পরম তৃপ্তিতে চোখ বন্ধ করে তামাক টানছিলেন। পায়ের শব্দ পেয়ে তিনি চোখ খুললেন। ভূতনাথ এসে দাঁড়িয়েছে তার সামনে। হঠাৎ এই অসময়? কিছু জিজ্ঞেস করার আগেই তিনি লক্ষ্য করলেন ভূতনাথের হাতে ওষুধের পাত্র, যে ওষুধ তিনি কিছুক্ষণ আগে রেখে এসেছিলেন বিনা পানির খাটের কাছে। এই প্রথমবার ছেলেকে দেখে তিনি চমকে উঠলেন, যেন সামনে ভূত দেখেছেন। এই প্রথমবার ছেলের সামনে তার সমস্ত শরীর থরথর করে কাঁপতে লাগল। ভূতনাথ তাকিয়ে আছে বাবার দিকে স্থির দৃষ্টিতে। তার দু চোখে ভর করে আছে শ্লেষ, ঘৃণা, গঞ্জনা, অভিযোগ আর অপমান। কৃষ্ণকান্ত ছেলের চোখে চোখ রাখতে পারলেন না বেশিক্ষণ। তার মুখ দিয়ে অদ্ভুত এক আর্তনাদ বেরিয়ে এল।
আমি কিছু করিনি, আমি কিছু করিনি, করিনি কিছু।
ভূতনাথ সেদিকে নজর না দিয়ে একটু হেসে বলল,
এই বউটার পরমায়ু আছে বাবা, তাই কলেরায় মরল না, পারেন তো নিজেই খেয়ে ফেলুন এটা।
ওষুধের পাত্রটা আড়ষ্ট কৃষ্ণকান্তের সামনে রেখে দিল ভূতনাথ, তারপর বেরিয়ে গেল ঘর থেকে। সানডে সাসপেন্সে আজ শুনছিলেন জগদীশ গুপ্তর লেখা পয়োমুখম গল্পের উপর আধারিত শুভস্য শীঘ্রম।
ভূতনাথের চরিত্রে ছিল সোমক, দেবনাথ অগ্নি, মণিমালিকা মোহর, অনুপমা অয়ন্তিকা, বীণাপাণি শ্রী, মাতঙ্গিনী ইন্দ্রাণী, কৃষ্ণকান্ত মীর। গল্প পাঠে এবং পর্ব পরিচালনায় আমি দীপ। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে শুভদীপ। গল্পের রেডিও রূপান্তর বর্ণালী রায়। বিশেষ সহযোগিতায় গোধূলি। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। শেষ হল জগদীশ গুপ্তর গল্প পয়মুখম এর উপর আধারিত শুভস্য শীঘ্রম। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।
Exclusively on FusionBD.com.